রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। শেষের গল্প এই সিরিজে আমরা এই পর্যন্ত বিভিন্ন মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করেছি, যাদের কারো মৃত্যুর সময়ে ভালো আলামত প্রকাশ পেয়েছে, আবার কারো মৃত্যুর সময়ে মন্দ আলামত প্রকাশ পেয়েছে। যদি কারো শেষ মুহূর্তে মৃত্যুর সময়ে ভালো আলামত প্রকাশ পায়, তখন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই রকম উত্তম মৃত্যু দান করেন। আর যেই সব ঘটনায় মন্দ আলামত প্রকাশ পেয়েছে, সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যেন সেই ধরনের মন্দ মৃত্যু, মন্দ পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। আজকের গল্প এবং ঘটনা এমনই একজন ব্যক্তির মৃত্যুর সময়ে প্রকাশিত বিভিন্ন নিদর্শন নিয়ে, এবং সেই নিদর্শনগুলো হচ্ছে ভালো নিদর্শন। এই ভালো নিদর্শনগুলো সম্পর্কে আমরা জানি, সাধারণত যে কোনো একটি বা দুইটি নিদর্শন দেখা গেলেই আমরা বুঝতে পারি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দিয়েছেন। উদাহরণস্বরূপ, হয়তো কেউ জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করলেন, অথবা মৃত্যুর সময়ে কারো চেহারা খুবই উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠল, চেহারায় নূরানি ভাব সৃষ্টি হলো, অথবা কারো মৃত্যুর পরে জানাজায় বহু মানুষের সমাগম হলো। এই সবগুলি হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। শেখ আব্বাস বাতাউই রহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাধারণত কোনো একজন ব্যক্তির মৃত্যুর সময়ে একটি কিংবা সর্বোচ্চ দুইটি ভালো মৃত্যুর লক্ষণ দেখা যায়। তিনি বলেন, এই সব লক্ষণগুলো সাধারণত যিনি মৃত ব্যক্তিকে গোসল দেন, অর্থাৎ যিনি মোগাসসিল থাকেন, সাধারণত তিনি লক্ষ্য করে থাকেন। আশেপাশে যেসব মানুষ দাঁড়িয়ে থাকেন, তারা অনেকেই সেই সব লক্ষণ খেয়াল করতে পারেন না। আবার আশেপাশে দাঁড়ানোদের মধ্যে একজন হয়তো কোনো একটি চিহ্ন দেখলেন, কিন্তু বাকিরা সেটা খেয়ালই করতে পারেন না, বাকিরা সেটা ধরতেই পারেন না। এই সুন্দর আলামতগুলো সাধারণত এরকমই হয়, সেগুলো খুবই সূক্ষ্ম হয়। কিন্তু শায়খ আব্বাস বাতাউই রহিমাহুল্লাহ সেই দিন তিনি এমনই একটি ঘটনার কথা বর্ণনা করেছেন, যেখানে তিনি একজন মৃত ব্যক্তির মধ্যে একে একে সাতটি ভালো মৃত্যুর চিহ্ন, ভালো আলামত দেখেছেন। এবং শায়খ আব্বাস বলেছেন, এটা হচ্ছে তার জীবনে প্রথমবারের মতো একটি ঘটনা যেখানে একজন ব্যক্তির মধ্যে এতগুলো ভালো আলামত প্রকাশ পেয়েছিল। শায়খ রহিমাহুল্লাহ তিনি সেই মৃত ব্যক্তিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন যে এই ব্যক্তি বেঁচে থাকতে কী এমন কাজ করত, কী এমন আমল করত যে একে একে এতগুলো ভালো লক্ষণ তার মধ্যে ফুটে উঠেছিল। শায়খ কৌতূহলী হয়ে ওঠেন এবং এরপর সেগুলো জানতে আগ্রহী হন। তাহলে চলুন সরাসরি ঘটনায় আমরা প্রবেশ করি। একদিন শায়খ আব্বাস বাতাউই রহিমাহুল্লাহ তিনি একটি ফোন কল পেলেন। কোনো একজন ব্যক্তি ফোন করে বলল, শায়খ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তাকে গোসল দিতে হবে। ফোন পাওয়ার পরেই শায়খ দেরি না করে দ্রুত রওনা হয়ে গেলেন। তার দায়িত্ব পালনের জন্য তিনি সেই মৃত ব্যক্তির বাড়িতে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখেন বাড়িটা খুবই সাদাসিধে ধরনের, বিলাসিতা বা জাঁকজমকের কোনো চিহ্ন নেই। বাড়ির ভেতরে ঢুকে তিনি সেই ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? ছেলেটি উত্তর দিল, তার লাশ সিঁড়ির নিচে রাখা হয়েছে। সাধারণত এই ধরনের বাড়িতে সিঁড়ির নিচে কিছুটা জায়গা ফাঁকা থাকে, সেখানে সে মৃত ব্যক্তির লাশ রাখা হয়েছিল। কিন্তু সিঁড়ির নিচের জায়গাটা সাধারণত এমন হয় যেখানে বদ্ধ একটি জায়গা, আলো বাতাস চলাচলের খুব বেশি ব্যবস্থা থাকে না। এ কারণে শায়খ আব্বাস জিজ্ঞাসা করলেন, লাশকে এমন একটা জায়গায় তোমরা রাখলে কেন? ছেলেরা জবাব দিল যে আমাদের বাড়িতে আর তেমন জায়গা নেই, লাশ গোসল দেওয়ার মতো ভালো কোনো জায়গা নেই, এ কারণেই আমরা এখানে রেখেছি। এরপর শায়খ আব্বাস বাতাউই রহিমাহুল্লাহ তিনি সেই জায়গায় গেলেন এবং সেটা বদ্ধ একটি জায়গা ছিল। সাধারণত যে কোনো মৃতদেহকে এই ধরনের বদ্ধ জায়গায় কয়েক ঘন্টা রাখলেই মৃতদেহ পচতে শুরু করে, সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে, লাশ থেকে পানি বের হতে থাকে, এই রকম ঘটনা ঘটে। যাই হোক, এরপর গোসল দেওয়ার জন্য যে সকল আয়োজন করা সেগুলো সম্পন্ন করা হলো, এবং যিনি লাশকে গোসল দেন, মৃতদেহকে যিনি গোসল করান, গোসলের আগে প্রথম কাজ হচ্ছে মোগাসসিল নিজের কনুই থেকে কবজি পর্যন্ত হাতটা লাশের উপরে এমনভাবে রাখবেন, অর্থাৎ মৃতদেহের বুকের উপরে রেখে তিনি ধীরে ধীরে নিচের দিকে চাপ দিতে থাকবেন, এভাবে লাশের পেটের কাছ পর্যন্ত নিয়ে যাবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে সেই মৃত লাশের দেহের ভেতরে যদি কোনো বর্জ্য থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে, অর্থাৎ লাশের ভেতরে যদি কোনো মলমূত্র থাকে তাহলে এভাবে চাপ দিলে সেগুলো বের হয়ে আসবে। সাধারণত এই সময় মৃতদেহ কাফনের একটি অংশ দিয়ে ঢাকা থাকে, দেহ থেকে যখন বর্জ্য বের হয়ে আসে তখন কাফনের সেই কাপড় পরিবর্তন করতে হয়, কারো ক্ষেত্রে একবার, দুইবার, তিনবার কিংবা আরও বেশি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে, কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে 10-11 বার পর্যন্ত কাফন পরিবর্তন করতে হয়, কারণ দেহ থেকে বর্জ্য বের হয়ে আসে। সেই মৃত ব্যক্তির ক্ষেত্রে শায়খ আব্বাস রহিমাউল্লাহ লাশের কাপড় পরিবর্তন করলেন, এরপর তাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দিলেন এবং এরপর নিজের কনুই দিয়ে কবজি পর্যন্ত হাত পেটের উপরে রেখে মৃদু চাপ দেওয়া শুরু করলেন। প্রথমবার চাপ দিলেন কিন্তু কিছুই বের হলো না, দ্বিতীয়বার চাপ দিলেন সেবারেও কিছু বের হলো না। শায়খ আশ্চর্য হয়ে ভাবলেন এটা তো হতে পারে না। তিনি তৃতীয়বারেও আলতো করে চাপ দিলেন হাত দিয়ে, কিন্তু তৃতীয়বারেও সে মৃত ব্যক্তির দেহ থেকে কোনো বর্জ্য বের হলো না। এটা মোটামুটি অসম্ভব একটি ঘটনা, কারণ একজন মৃত ব্যক্তি মৃত্যুর পরে তার দেহের মাসলগুলো সে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু বারবার এভাবে হাত দিয়ে চাপ দেওয়া সত্ত্বেও সে মৃত ব্যক্তির দেহ থেকে কোনো বর্জ্য বের হচ্ছে না। শায়খ আব্বাস ওয়াতাবি রাহিমাহুল্লাহ তিনি আর জোরাজুরি করলেন না, সেই বিষয়টি সেভাবেই রেখে দিলেন এবং তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে প্রথম নিদর্শন যে এই ব্যক্তি ভালো অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এরপর সেই সিঁড়িঘরের নিচের সেই জায়গাটায় শায়খ আব্বাস রহিমাউল্লাহ তিনি লক্ষ্য করলেন যে এই মৃত ব্যক্তির মুখ থেকে কেমন যেন আলোর একটা ছটা বের হয়ে আসছে, কেমন যেন আলোর একটা উজ্জ্বল্য প্রতিফলিত হচ্ছে। তিনি ভাবলেন হয়তো এই লাশের চেহারা থেকে ঘাম কিংবা কোনো তেল বের হচ্ছে, সেখানে আলো প্রতিফলিত হচ্ছে বা এরকম কিছু একটা হবে। তাই তিনি কিছু তুলো নিয়ে সেই লাশের চেহারা, সেখানে জমে থাকা ঘাম বা তেল সেগুলো মুছতে লাগলেন। কিন্তু শায়খ আশ্চর্য হয়ে খেয়াল করলেন যে সেই মৃত ব্যক্তির চেহারা মোছার পরেও তার চেহারায় আলোর ছটা, আলোর উজ্জ্বল্য বিদ্যমান। এবং আমরা আগেই উল্লেখ করেছি সেই জায়গাটি ছিল সিঁড়িঘর, সেখানে খুব একটা আলোর ব্যবস্থা ছিল না, বদ্ধ একটা জায়গা, দূরে সামান্য একটা বাতি জ্বলছিল, এই ছিল আলোর ব্যবস্থা। এরপরেও শায়খ আরও নিশ্চিত হওয়ার জন্য সেই লাশের চেহারার উপর নিজের হাত দিয়ে একটা ছায়ার ব্যবস্থা করলেন, যে আসলেই কি লাশের চেহারা থেকে আলো বের হচ্ছে নাকি সেই সিঁড়িঘরে লাগানো বাল্বের আলো প্রতিফলিত হচ্ছে। এভাবে চেহারার উপরে ছায়ার ব্যবস্থা করে তিনি সেই লাশের মুখের দিকে তাকালেন এবং তিনি দেখতে পেলেন সেই মৃত ব্যক্তির চেহারা আগের মতোই উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। শায়খ বুঝতে পারলেন এটা বাইরের কোনো আলো নয়, বরং আল্লাহ তাআলাই এই মৃত ব্যক্তির চেহারায় এই উজ্জ্বল্য বা নূর দিয়েছেন এবং এটা ছিল দ্বিতীয় নিদর্শন। এভাবে সেই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলো এবং গোসলের পর শায়খ আব্বাস রহিমাউল্লাহ তিনি লক্ষ্য করলেন সেই মৃত ব্যক্তির হাতের শাহাদাত আঙ্গুলি শাহাদাতের ভঙ্গিতে উঁচু হয়ে আছে, হাতের অন্য আঙ্গুলগুলো মুঠো বন্ধ করা কিন্তু শাহাদাত আঙ্গুলি উঁচু হয়ে আছে। এই অবস্থায় সাধারণত মৃত ব্যক্তির দেহে যদি আলতো করে হাতের আঙ্গুলগুলো খুলে দেওয়া হয় অথবা হালকা গরম পানি ঢালা হয় কিংবা গরম পানি ঢালা হয়েছে এই ধরনের টাওয়েল দিয়ে মুছে দেওয়া হয় তাহলে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় ঠিক হয়ে আসে। শায়খ আব্বাস সেভাবে চেষ্টা করলেন, আঙ্গুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ছেড়ে দেওয়ার পর আবার দেখা গেল আঙ্গুলগুলো আগের অবস্থায় ফেরত গেল এবং তাশাহুদের সময় যেভাবে আমরা আঙ্গুলে ইশারা করি সেই ভঙ্গিতে চলে গেল। এভাবে কয়েকবার করার পর শায়খ আব্বাস সেটাকে সেভাবেই ছেড়ে দিলেন এবং তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে সেই মৃত ব্যক্তির তৃতীয় শুভ লক্ষণ। লাশ গোসলের পর সাধারণত মৃতদেহে আতর, সুগন্ধি এগুলো লাগানো হয়। শায়খ আব্বাস তাই সেখানে থাকা মৃত ব্যক্তির ছেলেকে বললেন আমার সুগন্ধির ব্যাগটা নিয়ে আসো। সেই সময় ছেলে সেই ব্যাগ আনতে গেল এবং শায়খ আব্বাস সেই সময় একটি অদ্ভুত রকমের সুন্দর অচেনা ঘ্রাণের অস্তিত্ব টের পেলেন, খুবই মনোমুগ্ধকর, মন কাড়া একটি সুগন্ধ। শায়খ ভাবলেন এটা হয়তো মৃত ব্যক্তির ছেলের ব্যবহার করা কোনো সুগন্ধি, তাই তিনি ভাবলেন তিনি যেই সব সুগন্ধি নিয়ে এসেছেন সেগুলো লাশের গায়ে লাগাবেন, এরপর সেই ছেলের কাছ থেকে সেই সুগন্ধ নিয়ে আবার সেই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিবেন। ওদিকে সেই মৃত ব্যক্তির ছেলে সেও এই সুগন্ধি টের পাচ্ছিল এবং সে ভাবছিল এটা সম্ভবত শায়খ আব্বাস তিনি ব্যবহার করেছেন, তার ব্যবহার করা সুগন্ধি। তাই ছেলে ভাবছিল শায়খ যখন এখানে লাশ গোসল দেওয়া এবং দাফনের কাজ শেষ করবেন তখন তিনি শায়খের কাছ থেকে সেই সুগন্ধি চেয়ে নেবেন। শায়খ আব্বাস যেসব সুগন্ধি নিয়ে এসেছিলেন সেগুলো মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছিল সেই অচেনা সুগন্ধি সেটার ঘ্রাণ সব কিছু ছাপিয়ে ধীরে ধীরে আরও প্রকট হয়ে উঠছিল। সাধারণত সিজদার যে স্থানগুলো সেখানে আতর সুগন্ধি লাগানো হয়, অর্থাৎ সিজদার যে সাতটি অঙ্গ, দুই পা, দুই হাঁটু, দুই হাতের তালু এবং কপালে লাগানো হয়, সেভাবেই সুগন্ধি লাগানো হলো এবং চারদিক সুগন্ধিতে ভরে গেল। মৃত ব্যক্তিকে এরপর নিয়ে যাওয়া হলো মসজিদে, সেখানে জানাজার সালাত পড়া হবে সেই উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। মসজিদে লোকজন আসলো, মুসল্লিরা আসলো এবং সেখানে চারদিক সেই অচেনা অদ্ভুত রকমের সুন্দর সেই সুঘ্রাণ, সেই সুঘ্রাণে পুরো মসজিদ ভরে গেল। লোকজন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, এত সুন্দর সুগন্ধি কে ব্যবহার করেছে, কোন মুসল্লি ব্যবহার করেছে, আমরা তার কাছ থেকে এই সুগন্ধি সংগ্রহ করব। কিন্তু তারা সেই সুঘ্রাণের কোনো উৎস খুঁজে বের করতে পারল না। এদিকে জানাজার আগে মসজিদের ইমাম সাহেব তিনি ঘোষণা করলেন, আজ আমরা আমাদের এই মসজিদের একজন নূরকে হারিয়েছি, এই মসজিদের একজন নূর, একজন আলো, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সবাই তার জন্য দোয়া করুন। শাইখ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি ইমাম সাহেবের এই বক্তব্য শুনলেন, কিন্তু সেই কথার পুরোপুরি মাহাত্ম্য তিনি তখনও বুঝতে পারেননি। কারণ সাধারণভাবে যে কোনো নিয়মিত মুসল্লি, বৃদ্ধ ব্যক্তি তারা যখন মারা যান তখন ইমাম সাহেবরা এভাবেই বলে থাকেন। তাই সেই মুহূর্তে শাইখ আব্বাস রাহিমাহুল্লাহ ইমাম সাহেবের কথাটা সেভাবে ধরতে পারেননি। এরপর জানাজা হয়ে গেল এবং সেই লাশকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবরস্থান সেখানে সারি সারি কবর খুঁড়ে রাখা হয় বড় কবরস্থানে, এবং কবরগুলো আসলে হচ্ছে সেই মাটির মধ্যে খুঁড়ে রাখা গর্ত। সেই গর্তে যখন কোনো ব্যক্তি নামে তখন শীতের মৌসুমেও গরম অনুভব করে, কারণ মাটির মধ্যে বদ্ধ একটি জায়গায় নামলে স্বাভাবিকভাবে সেখানে গরম লাগবে। আর সেই সময়টা ছিল গ্রীষ্মের সময়, গ্রীষ্মকাল, তপ্ত দুপুরের সময়, যখন চারদিকে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গিয়েছিল। কিন্তু শায়খ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি যখন সেই কবরে নামলেন তিনি আশ্চর্য হয়ে খেয়াল করলেন সেই কবরের ভেতরের পরিবেশ খুবই ঠান্ডা, শীতল এবং একেবারে হিম শীতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে এই কবর কারো জন্য জান্নাতের একটি বাগান, আবার কারো জন্য এই কবর হচ্ছে জাহান্নামের একটি গর্ত। শায়খ আব্বাস সেই কবরে নামার পর এত শীতলতা অনুভব করছিলেন যে তিনি হাত দিয়ে কবরের সেই মাটি, ধুলো মাটি স্পর্শ করতে পারছিলেন না, মনে হচ্ছিল যেন তার শরীর জমে যাবে। অথচ সেটা ছিল গ্রীষ্মকাল দুপুরবেলা, যখন বাইরে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস হবে। এবং যখন সেই কবরে মৃত ব্যক্তির লাশ নামানো হলো, সাথে সাথে সেই কবর অচেনা অজানা সেই মনোমুগ্ধকর সুঘ্রাণে ভরে উঠল। এবার শায়খ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলেন এই ঘ্রাণ কোনো মানুষের কাছ থেকে, কোনো মানুষের ব্যবহার করা আতর সুগন্ধি থেকে আসছে না, বরং এটা এই মৃত ব্যক্তির দেহ থেকেই আসছে। সুতরাং সেই মৃত ব্যক্তির দেহ থেকে বের হওয়া মনোমুগ্ধকর সুঘ্রাণ এবং কবরের সেই শীতলতা, এটা ছিল চতুর্থ এবং পঞ্চম ভালো নিদর্শন। এভাবে একে একে এতগুলো ভালো লক্ষণ প্রকাশিত হওয়ার পর শায়খ আব্বাস রাহিমাহুল্লাহ খুবই কৌতূহলী হয়ে উঠলেন। তিনি যখনই এই ধরনের ঘটনা দেখেন তিনি মৃত ব্যক্তি সম্পর্কে খোঁজ নেন, তার ব্যাপারে জানতে চান, এবং এই ঘটনাগুলো তিনি মানুষের কাছে বর্ণনা করেন যেন বাকিরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষা নিতে পারে। এরই অংশ হিসেবে শায়খ আব্বাস রাহিমাহুল্লাহ পরদিন সেই মৃত ব্যক্তির বাড়িতে গেলেন। গিয়ে দেখেন সেখানে অনেক মানুষের সমাগম, সাধারণভাবে মৃত্যুর পরে যেরকম হয় সেই রকম বহু মানুষ সেখানে আছে। তিনি সেই মজলিসে তাদের কাছে মৃত ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন। তিনি জানতে চাইলেন যে এই মৃত ব্যক্তি এমন কী বিশেষ বৈশিষ্ট্য ছিল, এমন কী আমল ছিল তার। লোকেরা সাধারণভাবে বলল যে তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন, নিয়মিত মসজিদে যেতেন, সলাত আদায় করতেন, কারোর সাথে ঝামেলায় জড়াতেন না, সলাত শেষ করে বাসায় ফিরে আসতেন, এই রকম কথাবার্তা বলল, এটাই ছিল তার জীবন। কিন্তু শায়খ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি সন্তুষ্ট হতে পারলেন না, তিনি ভাবলেন এটা নয়, আরও কিছু থাকবে। তাই তিনি মৃত ব্যক্তি সম্পর্কে আরও জানতে চাইলেন, বিশেষ কোনো আমল আছে কিনা তিনি জানতে চাইলেন। তখন সেখানে উপস্থিত লোকেদের মধ্যে একজন সে মৃত ব্যক্তির ছেলের দিকে ইশারা করে দেখিয়ে দিল আর বলল, আপনি তার কাছে যান, হয়তো সে আপনার প্রশ্নের জবাব দিতে পারবে। শায়খ তখন সেই মৃত ব্যক্তির ছেলের কাছে গেলেন এবং সালাম বিনিময়ের পরে বললেন, গতকাল আমি তোমার বাবাকে গোসল দিয়েছি, তোমার কাছে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। ছেলে বলল, জি অবশ্যই বলুন। শায়খ বললেন, তোমার আব্বা এমন বিশেষ কী আমল করতেন? গতকাল তোমার আব্বার দাফনের আগ পর্যন্ত অনেক ভালো আলামত প্রকাশ পেয়েছে, যার অনেকগুলো তুমিও দেখেছো, আমিও দেখেছি। কাজেই দয়া করে তোমার আব্বা সম্পর্কে আমাকে বলো। ছেলে বলল, আমার আম্মার কাছ থেকে শুনেছি, আম্মা দেখেছেন যে বিয়ের পর থেকে আমার আব্বা কখনোই সপ্তাহের রোজাগুলো, সাপ্তাহিক সিয়াম কিংবা মাসিক সিয়াম, অর্থাৎ প্রতি মাসের আয়ামে বীজের 13, 14, 15 তারিখের সেই রোজা এবং প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারের যেই সিয়াম, এটা কখনোই আব্বা ছাড়তেন না, নিয়মিত করতেন। ছেলে বলতে লাগলো, এমনকি মৃত্যুর দিনেও তিনি সিয়াম ছিলেন। সেই দিন অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে আম্মা আব্বাকে সেহরি খাওয়ার জন্য ডেকে তুললেন এবং বললেন, তোমার খাবার নিয়ে এসেছি, তুমি ওঠো। কিন্তু তখন আব্বা আম্মাকে বলল, তার বুকে ব্যথা করছে, খারাপ লাগছে, তিনি কিছু খাবেন না, শুধু কিছু পানি খাবেন, পানি নিয়ে আসতে বললেন। আম্মা পানি নিয়ে আসলেন এবং আব্বা সেই পানি পান করা শুরু করলেন। ছেলে বলতে লাগলো, আব্বা যখন পানি খেতে লাগলেন তখন আব্বার বুক থেকে কেমন যেন ধরফরানোর একটা আওয়াজ ভেসে আসলো। সাথে সাথে আম্মা বুঝতে পারলেন নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে যাচ্ছে। দ্রুত আমাদেরকে ডেকে তুললেন এবং বললেন, তোমাদের আব্বার খারাপ লাগছে, অসুস্থ, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চলো। আমরা সবাই মিলে তাড়াতাড়ি আব্বাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আব্বাকে দেখলেন এবং দ্রুত তাকে আইসিইউ ইউনিটে রেফার করলেন। সেই ব্যক্তিকে আইসিইউ ইউনিটে রাখা হলো এবং সেখানে যেভাবে থাকা হয়, অর্থাৎ রোগীর পাশে সার্বক্ষণিকভাবে একজন অ্যাটেন্ডেন্স থাকেন, নার্স কিংবা জুনিয়র ডাক্তার থাকেন, সেরকম ছিলেন। শাইখ আব্বাস রাহিমাউল্লাহ একে একে সব মানুষের কাছ থেকে সেই মৃত ব্যক্তির ব্যাপারে খোঁজ নিয়েছেন। তিনি এমনকি সেই সময়ে আইসিইউতে যেই ডিউটি ডাক্তার ছিলেন তার কাছ থেকেও সেই মৃত ব্যক্তির ব্যাপারে তিনি খোঁজ নিলেন। সেই ডিউটি ডাক্তার অথবা নার্স যিনি ছিলেন তিনি বলতে লাগলেন যে, আমি সেখানে বসে বসে রোগীর পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি সেই সময় রোগীর পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলাম আর সামনে থাকা আইসিইউতে যে মনিটর থাকে যেখানে হার্টবিটের বিপ দেখা যায় সেদিকে খেয়াল রাখছিলাম। হঠাৎ করে আমি একটি আওয়াজ শুনলাম এবং এরপর সেই মনিটরের দিকে তাকালাম এবং দেখতে পেলাম যে সেখানে সব বিপ একেবারে ফ্ল্যাট হয়ে গেছে, স্থির হয়ে গেছে, অর্থাৎ রোগীর হৃদস্পন্দন থেমে যাচ্ছে। এই অবস্থায় আমি সাথে সাথে রোগীর দিকে তাকালাম এবং দেখলাম রোগী নড়ে উঠলেন। তাকিয়ে দেখি যে তার হাতের শাহাদাত আঙ্গুলি অর্থাৎ তর্জনী তাশাহুদের সময় যেই ভঙ্গিতে থাকে সেই অবস্থায় চলে গেছে। এই দৃশ্য দেখে তিনি দ্রুত অন্য ডাক্তারদেরকে ডেকে আনলেন, ডাক্তাররা তাড়াতাড়ি সেখানে চলে এলেন। এমনই একটি অবস্থায় সেই ব্যক্তি ইন্তেকাল করেন। সুতরাং শাইখ আব্বাস রহমাল্লাহ তিনি বুঝতে পারলেন যে সেই ব্যক্তি ইন্তেকাল করেছেন এমনই একটি অবস্থায়, শাহাদাত আঙ্গুলি উঁচু করা অবস্থায়, এবং সেই বর্ণনা থেকে তিনি বুঝতে পারলেন যে মৃত্যুর সময়েও তিনি কালেমা পড়ে মৃত্যুবরণ করেছেন। সুতরাং ষষ্ঠ এবং সপ্তম সুন্দর আলামত হচ্ছে যে মৃত্যুর দিনে সেই ব্যক্তি সিয়াম অবস্থায় ছিলেন, রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালেমা পড়তে পড়তে তিনি মৃত্যুবরণ করেছেন। এটি হচ্ছে সপ্তম চিহ্ন। এখানেই শেষ নয়, শাইখ আব্বাস রহিমাহুল্লাহ এরপর গেলেন সেই মসজিদের ইমাম সাহেবের কাছে। আমরা আগেই বলেছি মসজিদে যখন জানাজার সালাত হচ্ছিল তার আগে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই মৃত ব্যক্তি, এই মরহুম ব্যক্তি আমাদের এই মসজিদের নূর ছিলেন, তিনি আমাদের থেকে বিদায় হয়ে গেলেন। শাইখ আব্বাস ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন এবং জানতে চাইলেন যে এই মৃত ব্যক্তিকে আপনি কেন এই মসজিদের নূর বলেছিলেন। ইমাম সাহেব বললেন যে, আমি 15 বছর ধরে এই মসজিদের ইমাম। এই দীর্ঘ 15 বছরে এমন কোনো দিন, বরং এমন কোনো ওয়াক্ত আমি দেখিনি যেই দিন সেই ব্যক্তি আমার আগে মসজিদে আসেনি। অর্থাৎ প্রতিদিন প্রতি ওয়াক্তে সেই ব্যক্তি ইমাম সাহেবের আগেই সেখানে মসজিদে উপস্থিত থাকতেন। ইমাম সাহেব বলেন যে বিষয়টা এমনই এক পর্যায়ে চলে গিয়েছিল যে আমি তার দিকে ঈর্ষা বোধ করতাম। এজন্যই সেই দিন আমি বলেছিলাম যে আজ এই মসজিদের একজন নূর আমাদের থেকে বিদায় হয়ে গেলেন। শাইখ আব্বাস রহমাউল্লাহ এরপর সেই মসজিদের খাদেম সাহেবের কাছেও যান এবং তার কাছেও সেই মৃত ব্যক্তির ব্যাপারে জানতে চান। খাদেম সাহেব বলেন যে, এই মরহুম ব্যক্তি, তিনি তো আমাকেও বেশ ঝামেলায় ফেলে দিয়েছিলেন, অর্থাৎ ইতিবাচক অর্থে তিনি এই কথা বলেছেন। খাদেম সাহেব বলেন, প্রতিদিন মসজিদের দরজা খোলার আগেই আমি দেখতাম তিনি মসজিদে চলে এসেছেন এবং তিনি মসজিদের দরজা খুলে সেখানে বসে কোরআন তেলাওয়াত করছেন। অন্য কোনো ওয়াক্তে তেমন সমস্যা হতো না, কিন্তু ফজর আর এশার ওয়াক্তের সময় কিছু সমস্যা হতো। ফজরের সময় সাধারণত মুসল্লিরা ফজরের সালাত শেষ করার পরে বাসায় চলে যান, অনেকেই বাসায় গিয়ে আবার ঘুমিয়ে পড়েন। খাদেম সাহেব বলেন, আমিও এটা চাইতাম যে ফজরের পর আমিও বিশ্রাম নেব, ঘুমাবো। কিন্তু এই ব্যক্তি কখনোই ফজরের পর মসজিদ ছেড়ে চলে যেতেন না, ফজর সালাতের পরে সেখানেই বসে থাকতেন এবং কোরআন তেলাওয়াত করতে থাকতেন। কাজেই তার কারণে আমিও আর বিশ্রাম নিতে পারতাম না এবং মসজিদের দরজা বন্ধ করতে পারতাম না। এশার সালাতের সময়েও একই রকমের ঘটনা ঘটত। মসজিদ থেকে শেষ মুসল্লি বের না হওয়া পর্যন্ত তিনি কখনও মসজিদ ত্যাগ করতেন না, বসে থাকতেন এবং কোরআন তেলাওয়াত করতে থাকতেন। এরপর সবার শেষে তিনি বের হতেন আর তখন আমি মসজিদের দরজা বন্ধ করতাম। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বে আলোচিত মৃত্যুর ঘটনা। নিঃসন্দেহে এটা ছিল একটি ভালো মৃত্যু, উত্তম মৃত্যুর উদাহরণ, যেখানে একজন মৃত ব্যক্তির দেহে একে একে এতগুলো ভালো লক্ষণ প্রকাশ পেয়েছিল। এরকম একটি লক্ষণও যদি আমাদের মৃত্যুর সময়ে প্রকাশ পায়, নিঃসন্দেহে আমরা খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব। আর আমাদের মৃত্যুর পর যারা আমাদেরকে অন্তিম বিদায় জানাতে আসবে, নিঃসন্দেহে তারাও এই লক্ষণগুলো দেখে আনন্দিত হবে। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম মৃত্যু নাসিব করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।